5 মে 2017 তর্জুমানে কাবির আরবিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুমের জুমার পরের মজলিসে হযরতরি লেখা কবিতা জান্নাতি বাহার মাওলানা রফিকুল ইসলাম সাহেব পড়ে শোনান এবং হযরতওয়ালা দামত বরকাতুহুম সংক্ষিপ্ত ব্যাখ্যাও করেন। ব্যাখ্যা শেষ হলে হযরতওয়ালা দামত বরকাতুহুমের খলিফা এবং মোহামেডানের সাবেক ডিফেন্ডার জনাব হাজি মুনাওয়ার হুসাইন মুন্না সাহেব হযরতওয়ালা দামত বরকাতুহুমের সাথে ওমরা করতে পারার নিজের অভিব্যক্তি এবং তাআসসুরাত তুলে ধরেন।
মদিনা শরীফের গভীর ইশক মহব্বত নিয়ে আমার প্রাণ পেয়েছে এক মুর্শিদ কুতুব আলমার বিল্লাহ রুমি জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুমের লেখা কবিতা। কবিতার নাম জান্নাতি বাহার। জান্নাতি বাহার। 28 এপ্রিল 2017 রাত 4:08 মিনিটে লেখা মদিনা মুনাওয়ারা।
মদিনার খেজুর গাছের পাতা হেরি মিটে মনের সাদ, কি চমৎকার জ্যোতিষিক্ত মায়ার বৃষ্টিপাত। মদিনার খেজুর গাছের পাতা হেরি মিটে মনের সাদ, কি চমৎকার জ্যোতিষিক্ত মায়ার বৃষ্টিপাত, কি চমৎকার জ্যোতিষিক্ত মায়ার বৃষ্টিপাত। খেজুর বিথির সবুজ সাভার মনোহারি রূপ, মনে হয় কি মনি মুক্তার মনোহারি স্তূপ। খেজুর বিথির সবুজ সাভার মনোহারি রূপ, মনে হয় কি মনি মুক্তার মনোহারি স্তূপ। খেজুর বৃক্ষের বুক জুড়িয়া মধুময় ভাণ্ডার, সবুজ পাতার ডগার নিচে লীলা কি স্রষ্টার। খেজুর বৃক্ষের বুক জুড়িয়া মধু ভাণ্ডার, সবুজ পাতার ডগার নিচে লীলা কি স্রষ্টার। সবুজ পাতার ডগার নিচে লীলা কি স্রষ্টার। কোবা মসজিদ কত সুন্দর, কি যে শান্তিময়, বসলে হেথা উঠতে নাহি আর তো মনে কয়। কোবা মসজিদ কত সুন্দর, কি যে শান্তিময়, বসলে হেথা উঠতে নাহি আর তো মনে কয়, বসলে হেথা উঠতে নাহি আর তো মনে কয়। প্যারা নবীর প্রথম মসজিদ মসজিদে কোবা, কি অনিশেষ নূরে আল্লাহ নিশি দিন ডোবা। প্যারা নবীর প্রথম মসজিদ মসজিদে কোবা, কি অনিশেষ নূরে আল্লাহ নিশি দিন ডোবা, কি অনিশেষ নূরে আল্লাহ নিশি দিন ডোবা, সাহাবিদের খেজুর বাগান গাবা এলাকায় এলাম যেন শান্তি সুখের মধুর ঠিকানা, সাহাবিদের খেজুর বাগান গাবা এলাম যেন শান্তি সুখের মধুর ঠিকানা, এলাম যেন শান্তি সুখের মধুর ঠিকানা, বাগান পাশে আরবি ঘোড়ার দলের আজব শান, বীর দর্পে কি দৌড়ে ছোটার দৃশ্য আলিশান, বাগান পাশে আরবি ঘোড়ার দলের আজব শান, বীর দর্পে কি দৌড়ে ছোটার দৃশ্য আলিশান, পাথর পরে শক্ত খুরের প্রচণ্ড আঘাত, আগুন জলে পায়ের তলে আঘাত নির্ঘাত, পাথর পরে শক্ত খুরের প্রচণ্ড আঘাত, আগুন ঝরে পায়ের তলে আঘাত নির্ঘাত, আগুন ঝরে পায়ের তলে আঘাত নির্ঘাত।
আরবি ঘোড়া আমরা খালি কিতাবে পড়ছি, বই পুস্তকে পড়ছি, না দেখলে কিছুই বোঝা যাবে না কি যে প্রচণ্ড শক্তি, কি দাপট আরবি ঘোড়া, আশ্চর্য ধরনের, ওই স্থির থাকে না, ছটফট করতে থাকে, প্রচণ্ড অসুখ, ওর রক্তই আলাদা, আরবি ঘোড়ার রক্তই আলাদা, সুবহানাল্লাহ, আর ওই ঘোড়ার উপরে উঠে যুদ্ধ করতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, এই যুদ্ধের সময় আরবি ঘোড়া যোদ্ধাকে পূর্ণ সহযোগিতা করে, কীভাবে এটা না দেখলে বোঝা যাবে না, ভীষণ আজব। এইবার দেখছিলাম মদিনা শরীফে, যে মদিনা শরীফের কিছুটা দূরে আরবি ঘোড়া দেখতে গেছিলাম, সুবহানাল্লাহ, আজীব, ফল আদিয়াতি যবহা ফল মুরিয়াতি কদহা, এটা বোঝার জন্য আরবি ঘোড়া দেখা জরুরি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আজীব শান, ঘোড়ার কসম করছেন আল্লাহ তাআলা এই সূরাতে, ফল আদিয়াতি যবহা, কী কসম করছেন এটা বোঝাও যাবে না, না দেখলে, দেখলে পরে আশ্চর্য, কী ঘোড়া এগুলো, সুবহানাল্লাহ, আমাদের দেশে যে ঘোড়া এগুলো তো দেখলে কি গরু না ঘোড়া বোঝাও যায়, সেই ঘোড়া দেখার পরে এখন এখানকার ঘোড়ার মনে হয় গরু, তাই না, কোনোরকম মরা ধরা লক্কর ঝক্কর চলে, এটা একটা ঘোড়া হলো, এগুলো দিয়ে মানুষ টানে, এমনি বোঝা বোঝা টানে, ওই ঘোড়া তো দেখলে বোঝা যায় এগুলো, এইসব লো বোঝা টানার ঘোড়া থোড়াই, বোঝা টানতে দিলে ও গুতায় শেষ করে দেবে, চলো
আল্লাহ
ফের পড়বে আরবি ঘোড়া
বাগান পাশে আরবি ঘোড়ার দলের আজব শান বীর দর্পে কি দৌড়ে ছোটার দৃশ্য আলিশান পাথর পরে শক্ত খুরের প্রচণ্ড আঘাত আগুন ঝরে পায়ের তলে আঘাত নির্ঘাত আগুন ঝরে পায়ের তলে আঘাত নির্ঘাত
আরবি ঘোড়া প্রচণ্ড গতিতে যখন দৌড়াতে শুরু করে পাথরের উপর পা পড়ে না ওখানে আগুন ঝরতে থাকে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হয় পায়ের নিচে লোহা লাগানো থাকে তো চলো
উট ঘোড়া খেজুর বিথির আকর্ষণ কি ভারী দিকে দিকে কি চমৎকার পাহাড় সারি সারি
ওখানে গেলে আমাদের এখানে থাকলে তো মনে হয় সবুজ শ্যামল সুন্দর তো ওখানে নূর ভরা পাহাড় আর পাহাড় দেখলে সবুজ শ্যামলের কথা মনেই থাকে না এত সুন্দর লাগে ওখানকার পাহাড়গুলো কি আজব আল্লাহ তাআলার কুদরত রে ভাই সুবহানাল্লাহ মক্কায় পাহাড় তো পাহাড়ই হয় কিন্তু দুনিয়ার অন্যান্য দেশের পাহাড় আর মক্কা শরীফ মদিনা শরীফের পাহাড়ে আসমান জমিন থেকেও বেশি পার্থক্য ওখানে পাহাড়ে পাহাড়ে নূর ঝলমল করতে থাকে বহুতই আছে হ্যাঁ
উঠ ঘোড়াও খেজুর বিথির আকর্ষণ কি ভারী দিকে দিকে কি চমৎকার পাহাড় সারি সারি বিথির আকর্ষণ কি ভারী দিকে দিকে কি চমৎকার পাহাড় সারি সারি দিকে দিকে কি চমৎকার পাহাড় সারি সারি
রাত্রিবেলা চাঁদের আলোর নিচে পাহাড় দেখতে একেবারে আশ্চর্য লাগে
প্রিয় নবীর মদিনার নেই শোভার কুল কিনার কসম খোদার পাক মদিনা জান্নাতি বাহার প্রিয় নবীর মদিনার নেই শোভার কুল কিনা কসম খোদার পাক মদিনা জান্নাতি বাহার প্রিয় নবীর মদিনার নেই শোভার কুল কিনার কসম খোদার পাক মদিনা জান্নাতি বাহার কসম খোদার পাক মদিনা জান্নাতি বাহার কসম খোদার পাক মদিনা জান্নাতি বাহার কসম খোদার পাক মদিনা জান্নাতি বাহার
আমাদের হাজি মুনার মুন্না গেছিলেন এই উমরার সফরে মক্কা শরীফ মদিনা শরীফ মাশাআল্লাহ সব জায়গায় হাজি সাহেব সাথে সাথে ছিলেন ওখানের থোড়া সা কারগুজারি শোনাবেন হাজি মোনাওয়ার হুসাইন মুন্না তোমার উঁচু করো ভাই, তো আরো ঠিকঠাক মতো উঁচু করো।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক এইবারের উমরার সফর হযরত আলা দামাত বারাকাতুহুর সাথে যাওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটু আগে আমরা যে কবিতাটা শুনলাম, আসলে আমরা ওই সময় হযরত আলার সাথে ছিলাম কিন্তু বুঝতেই পারিনি যে হযরত আলা কখন কবিতাটা লিখছেন। আসলে মদিনা মনোয়ারাতে একদিন আমাদের এক অনেক বড় মদিনা মনোয়ারার অনেক বড় মানুষ বললেন যে আগামীকাল এরকম পাহাড় এবং ঘোড়া, খেজুর বাগান এই সমস্ত জায়গায় আমাদের নিয়ে যাবেন। তো হযরতুল্লাহ বললেন যে কালকে আসরের পর তুমি যাবা। তো আলহামদুলিল্লাহ হযরতুল্লাহর সাথে যাওয়ার তৌফিক হলো। তো ওই জায়গার বর্ণনা দেওয়ার মতো ভাষা আসলে এখন আমার কাছে নাই। যে ঘোড়ার কথা হযরত বললেন কিছুক্ষণ আগে, যে এই ঘোড়া এরকম, আমাদের সাথে পাকিস্তানি মেহমানও ছিলেন আমাদের গাড়ির বহরে, প্রায় 40-50 জন আনুমানিক বা কম বেশি হইতে পারে। আমরা 5-7টা গাড়ি নিয়ে সম্ভবত গিয়েছিলাম মরুভূমির মধ্যে, বালু, হযরত যে কবিতাতে বর্ণনা করলেন বালুর মধ্যে যে পাথরের মতো তীব্র গরম, তো ওখানের জায়গার মধ্যে আমাদের কার্পেট বিছে এবং তাঁবুটা নিয়ে বসার ইন্তজাম করেছিলেন। তো যে ঘোড়া আমাদের সামনে নিয়ে আসছিলেন সে এরকম এক আজীব ঘোড়া যে চার পা ঘোড়া, তো দুই পা সামনে, হযরত আলা যখন ঘোড়ার সামনে ছিলেন দুই পা এরকম উপর উঠে দাঁড়ায় থাকে ঘোড়া, দেখলে মানে একদম ভয় লেগে যায় সামনে আসলে এরকম করে, আর কিছু সময় সর্বক্ষণ ঘোড়া ছটফট, মানে এরকম আজীব ছটফট করতেছিলেন যে আজীব এই দৃশ্য আসলে না দেখলে আর কি বলা যাবে না। তো ওই ঘোড়া এবং এই ঘোড়াগুলো 5000 বছরের এদের সনদ আছে জন্ম পরিচয়ের, মানে এদের যে পরিচয় আছে এর বাবা বা মা বা এর পূর্বপুরী বংশধরদের এরকম 5000 বছরের সনদও আছে এই ঘোড়া। তো ওই ঘোড়া দেখার পর মানে হযরত এতটা হযরত খুশি ছিলেন, মানে এরকম বারবার হযরত বলতেছিলেন যে ভাই যে আরবি ঘোড়া যে কিতাবে তো কোরআনে পাকের আয়াত তো শুনছি, আজকে দেখলাম মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ ওই সব ওই জায়গায় থাকার তৌফিক হয়েছিল আলহামদুলিল্লাহ। এরপর হযরত বলছিলেন যে পাহাড়, ওই মরুভূমির পাশেই ছিল পাহাড়, উঁচু অনেক পাহাড়, এত সুন্দর পাহাড় আর এত নূরে ভরা পাহাড়। হযরত মানে ওই সময়টাতে কীরকম যে মাস্টার ছিলেন আমরা আসলে বুঝতেই পারি নাই। পরবর্তী সময় ওখান থেকে আমরা বাইর হয়ে কিছু সময়ের পর আরেকটা এলাকাতে যাওয়ার তৌফিক হয়েছিল আলহামদুলিল্লাহ। সেখানে ওই দীর্ঘদিন ধরে বেলুচিস্তানের যে নাগরিক ওনারা দীর্ঘদিন ধরে ওখানে বসবাস করতেছিলেন, সেখানেও হযরত আলাকে দাওয়াত দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। তো সেখানেও যাওয়ার আমাদের তৌফিক হয়েছে মাগরিবের কিছু সময় আগে। তো ওখানে হযরত আলা দামাত বারাকাতুহু মাগরিবের নামাজের পর 5 মিনিট বয়ানও করছেন, পাকিস্তানি সাথীরাও ছিলেন। তো ওই এলাকাতে 5 ভাই বা 7 ভাই ছিলেন, তো তারা ওখানে আবাদ করছেন, তাদের 100-র উপরে সন্তান 5 ভাই। আমরা গেছি পাকিস্তানি মেহমান, হযরত আলা ছিলেন, তো এতটা ছোট ছোট একদম পিচ্ছি পিচ্ছি 2 বছর 3 বছর 5 বছর 10 বছর 15 বছর দেখা যায়। তো তারা অনেক ইন্তজাম করছেন, ইন্তজামের পর অনেক আমরা ওখানে খানা খাইলাম, মাগরিব নামাজ পড়লাম, তারপর মদিনা মনোয়ারায় চলে আসলাম। তো মদিনা মনোয়ারাতে আমাদের যে আল্লাহ পাকের খাস মেহরবানি যে মক্কা মোকারমা এবং মদিনা মনোয়ারাতে এই সফরে হযরত আলার সাথে থাকার তৌফিকের বরকতে আল্লাহ পাক দেখানোর তৌফিক দিচ্ছেন যে যখন আমরা উমরার শুরু করলাম, এখান থেকে উমরার সময় যখন তাওয়াফ করলাম হযরতের সাথে, আসলে এই তাওয়াফ মক্কা মোকারমাতে আমার জীবনে আমি এরকম তাওয়াফ দেখিনি। হজরত আলা যখন গেলেন রাত্রেবেলা, আমরা তাওয়াফ করতে গেলাম উমরার ইহরামের কাপড় পরা অবস্থায়। তো আমাদের সাথে পাকিস্তানি মেহমানেরাও ছিলেন, প্রায় 150 বা 200 কাছাকাছি লোকজন হবে আনুমানিক। পুরা তাওয়াফ যখন হজরত আলা করতেছিলেন, আমরা একসাথে ছিলাম পিছনে মাশাআল্লাহ, এতটা ধীর গতির এবং এতটা সুন্দর যে পুরা হেরেম শরীফের ভিতরে এতটা ভিড় ছিল যে 7 চক্করের তাওয়াফের মধ্যে একটা মানুষের গায়ে একটা আঁচড় লাগে, এতটা সুন্দরভাবে তাওয়াফ হয়েছে আলহামদুলিল্লাহ। ওখানে হযরত আলা আমাদের বলছিলেন যে ভাই, তাওয়াফের সময় খুব খেয়াল রাখা যে কোনো মহিলাদের গায়ের সাথে বা কোনো একদম স্পর্শ যাতে না লাগে, খুব খেয়াল রাখা এবং ধীর স্থির। এবং আমি যখন দেখতেছিলাম তাওয়াফ হইতেছিল, বিভিন্ন মানুষ, ওখানে তো বিভিন্ন দেশের, বিভিন্ন সারা বিশ্বের মানুষরা আসে। তো আমাদের কাফেলাটা এত বড় ছিল এবং সবার পোশাক একই রকম থাকাতে পাকিস্তানি আর বাংলাদেশের দোস্তদের সারা বিশ্বের মানুষই তাওয়াফের সময় তাকাইতেছিলেন এবং প্রতিটা চক্করের তাওয়াফের সময় বিভিন্ন মানুষ হজরতের কাছে গিয়ে কেউ মুসাফা করতে চেতেছিলেন, কেউ দেখতে চেতেছিলেন। কিন্তু আলহামদুলিল্লাহ হজরত পুরা তাওয়াফের সময় একদম মাথা নিচু করে ধ্যানভাবে আস্তে 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 এরকম কদম আস্তে আস্তে করে তাওয়াফ দিতেছিলেন যে কোনো মানুষ ভয়ে পড়ে সামনে গেছেন কিন্তু মুসাফা করার সাহস পান নাই। তো এত ইতমিনানের সাথে তাওয়াফ হয়েছে আলহামদুলিল্লাহ, মানে এটা আসলে ভাষায় বর্ণনা করার মতো না। তো তাওয়াফ শেষে হজরত দুই রাকাত নামাজ পড়লেন, সেই নামাজের পর যে কী মোনাজাত আহজারি এক এক জায়গার মধ্যে দীর্ঘক্ষণ দীর্ঘ সময়, এরপর জমজমের পানি খাওয়া হলো আলহামদুলিল্লাহ দীর্ঘ সময়, এরপর সাফা মারোয়ার সেই 7 চক্কর মাশাআল্লাহ সাফা মারোয়াতেও হযরত আলা যেভাবে দোয়া করছেন এবং গেছেন, বিশেষ করে একটা বিষয় আমার কাছে এতটা সুন্দর বেড়ে লাগছে যে যখন ওই সাফা মারোয়া থেকে যাওয়ার সময় যে সবুজ বাতির সময় কিছুটা একটু দৌড়াইতে হয়, তা আমার খুব মনের ইচ্ছা ছিল যে হযরত কীভাবে দৌড়ান দিই, বলতেও পারি না, পিছিয়ে পিছিয়ে ছিলাম। তো মাশাআল্লাহ যখন হযরত দেখতাম যে হযরত খেয়াল করতেন যে বাতি কখন আসছে, তখন যখন ই তো খানিকটাই সুন্দরভাবে হজরত দৌড়াইতেন, মানে দেখার মতো দৃশ্য, এই দৃশ্য আসলে কেউ তো আপনারা দেখতে পারেন নাই মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ সাফা মারওয়ার সেই কাজ শেষ করে মাশাআল্লাহ আমরা মাথা মুন্ডিয়ে সেদিনকে উমরার কাজ সম্পূর্ণ হয়ে গেল। এরপর যে 5-6 দিন আমরা মক্কা মুকাররমায় ছিলাম, হজরতের নিজাম ছিলেন যে সবাই যার যার হোটেলে, হযরত আলা পাকিস্তানি মেহমানদের খাতিরে ওই হিলটন হোটেলেই ছিলেন, পাশাপাশি 2টা হোটেল ছিল, আমরা ছিলাম জমজম টাওয়ারে। তো প্রতিদিন আসরের পর মাগরিবের কিছু সময় আগে আমরা হযরতের হোটেলের সামনে চলে যেতাম, পাকিস্তানি মেহমানরাও ছিলেন, তো হযরত মাগরিবের 20 মিনিট আনুমানিক বা 25 মিনিট আগে বাইর হইতেন। ঠিক মাগরিবের আগেই আমরা মক্কা মক্রমে, তখন তার নিচতলায় জায়গা পাওয়া যেত না, দোতলার একদম কাবা ঘরের সামনে একটা জায়গায় গিয়ে আমরা নিরিবিলি একটা জায়গায় বসতাম। বসার পর নামাজের মাগরিবের এখনও সময় হয় নাই, তো ওই সময় থেকে দেখতাম হযরত কাবা পানে যে চেয়ে থাকতেন, শুধু তখন আর হেরেম শরীফের ভিতর ঢুকার পরে হযরত এত দোস্তাহাবা পাকিস্তান বাংলাদেশে, তখন আর হযরত কাউকে মানে একদম বিভোর হয়ে যেতেন, কিছুই আর তখন হযরত মানে ই করতেন না। পরে আমরা বসে থাকতাম মাগরিবের পর, মাগরিবের আজান হলো, নামাজ পড়লাম, নামাজের পরে এসা পর্যন্ত হযরত ওখানেই একদম কাবা বানে, কোনো সময় চেয়ার দেওয়া গেছে, অনেক ভিড় ছিল, উঁচু জায়গা ছিল, দেখা যায় নাই, কিছু সময় চেয়ার ছাড়াও ছিল। তো সবাই আমরা পাকিস্তান এবং বাংলাদেশে অনেক দোস্ত ছিলাম, মানে বিশাল এক কাফেলা, এসা পর্যন্ত হযরত আলা তামাত বারাকাতুম সেই কাবা বানেই শুধু চেয়ে থাকতেন, আর কিছুক্ষণ পর পর দোয়া মোনাজাত করতেন। আমাদেরও আলহামদুলিল্লাহ আল্লাহকে মেহরমাইন হযরত হোসেন দোয়া করার তৌফিক দিয়েছে। তো এশা পর্যন্ত ওখানেই বসা, এশার নামাজ পড়ার পরে নিরিবিলি তারপরে আমরা তাওয়াফ করতে যেতাম মক্কা মুকাররমায়, হযরত আলা প্রতিদিন এশার পরে তাওয়াফ করতেন, আজীব এক তাওয়াফ, সেই তাওয়াফ যে মানে এটা বর্ণনা করার মতো না। আল্লাহ আমাদের সবাইকে হযরত আলার সাথে প্রতিবার যাওয়ার তৌফিক দেন এবং পরবর্তী সময় মক্কা মুকাররমায় 6 দিন থাকার পর, মক্কা মুকাররমায় আমাদের এক বিশাল বড় মেহ মানুষ ছিলেন, ওনার বাসায় দাওয়াতে যাওয়ার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেই মক্কা মুকাররমার মধ্যেও আল্লাহ পাক হযরত আলাকে যে এতটা মর্যাদা দান করছেন, মানে সেটা ভাষায় বর্ণনা করার মতো না। প্রতিদিন রাত্রে তাওয়াফ শেষে সংক্ষিপ্ত মজলিস হইত হজরতের রুমে, সে পাকিস্তানি মেহমানরাও ছিলেন, এবং কি মজলিস যে হইতো সেটা ভাষায় বর্ণনা করার মতো আমার নেই। এবং পাকিস্তানি মেহমানরা ছিল মাশাআল্লাহ, অনেক পোশাক আশাক চাল চলন আচার ব্যবহার এদের এতটা ভালো ছিল, মানে আসলে মোহাম্মদ এদের কাছে আমাদের শেখা দরকার আমি মনে করছিলাম তখন, যে এরা এতটা চৌকার না থাকেন। হজরতের মজলিস যখন হয় সংক্ষিপ্ত মজলিস, সমস্ত দোস্তা বা এক অল্প সময়ের যে কী তীক্ষ্ণভাবে শুনেন এবং কীভাবে যে হজরতের বয়ান শুনেন এবং হজরতকে একের দিকে তাকিয়ে থাকেন, এটা আসলে বইলা বোঝানো যাবে না। তো আলহামদুলিল্লাহ মক্কা মুকাররমার সফর শেষে মদিনা মুনাওয়ারা যাওয়া হলো। মদিনা মুনাওয়ারাতেও মাশাআল্লাহ মজলিস হয়েছে। তো মদিনা মুনাওয়ারাতে আমাদের আল্লাহ পাকের মেহরবানিতে অনেক বড় এক মানুষ ছিলেন আবদুল্লাহ ভরনি দামাত বারগাতুম, ওনার বাসায়ও আলহামদুলিল্লাহ দাওয়াত দিচ্ছিলেন, আমার যাওয়ার তৌফিক হয়েছিল মদিনা মুনাওয়ারাতেও। ওই বাসার যে দাওয়াত হয়েছিল সেখানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বংশধর ছিলেন, অনেক বয়স্ক মাশাআল্লাহ। তো আল্লাহ পাকের মেহরবানি ওই বুজুর্গ হযরত আলাকে অনেক দোয়া করছেন, যদিও আরবিতে আমরা বুঝি না, হযরত পরে এটা বললেন যে মানে বলার ই ছিল যে হযরতের জন্য খুব দোয়া করছেন এবং হযরতের দ্বারা অনেক বড় কাম আল্লাহ পাক নেবেন অনেক, এটা এটাও বলছেন সেই বুজুর্গ। তো তারপরে মদিনা মুনাওয়ারাতে আমরা ছয় সাত দিন যে ছিলাম, থাকার পর প্রত্যেকটা জায়গাতে আমরা যে হযরতের সাথে মদিনা মুনাওয়ারা জিয়ারা করতাম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম মসজিদে নববীতে, এবং সমস্ত জায়গায় প্রত্যেকটা জায়গায় যে মানুষ এতটা কদর করতো হযরতকে। একবার মক্কা মুকাররমা এক মদিনাবাসী না সিরিয়াবাসী জানি না, সেরকম এক লোক আসলো হঠাৎ করে হযরতের রুমের মধ্যে, তো উনি আরবি ছাড়া কিছু বুঝেন না, পরে আমাদের এই মজলিস দেখে উনি উর্দু বুঝেন না, উর্দুতে বয়ান করতেছিলেন ওখানে, হঠাৎ ওই ভদ্র ওই লোক তো খুব মাস্ত হয়ে গেলেন, পরে হযরত আজামাত বাগাতুম পুরা ওই উর্দু বয়ানটাই আবার ওনার জন্য আরবিতে আবার তর্জমা করে শুনাইছেন। ওই লোক এতটা মুতাসির হয়েছেন মানে ভীষণ, মানে পরে জায়গা টাইগা সব আশ্বাসীদের খাটের উপরে উঠে মানে এক আজেই পরিবেশ, মানে পুরা মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারা বাসীও ওখানে হযরত আলাকে এতটা ইজ্জত করতেন মাশাআল্লাহ, এটা না দেখার মতো না। হযরত যে রাস্তা দিয়ে হাঁটা যেতেন সেই রাস্তা মধ্যে সমস্ত মানুষ হেরে যেতেন, সমস্ত মানুষ মুসাহাবা করতেন, সমস্ত মানুষ চাকে থাকতেন যে ভাই এই মানুষটাকে এই মানুষটাকে মানে এতটা যেখানেই। আর আর কী বলবো, এই সংক্ষিপ্ত সময় তা আর জিয়ারতের সময় আলহামদুলিল্লাহ হযরত আলা যখন যাইতেন রওজা পাকে, এটা একটা আজীব দৃশ্য, হযরত আস্তে 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 আমরাও পিছিয়ে পিছিয়ে যাইতাম, কোনো হই হাল্লা নাই, কোনো ঝামেলা নাই, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের রওজা পাকের সামনে হযরত সালাম পেশ করতেন আর দোয়া মোনাজাত করতেন, যে কী অবস্থা ছিল সেটা আসলে এটা আমি এখন বর্ণনা করতে পারবো না, আমরা শুধু এতটুকুই দেখছি যে খুব আত্মীয়দের সাথে খুব আহাজারি করে করতেন। তো পুরা সফরে আলহামদুলিল্লাহ আমাদের এত ফায়দা হয়েছে, এত ফায়দা হয়েছে যে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এবং পুরা সফরে আলহামদুলিল্লাহ যেখানে এয়ারপোর্ট, যেখানে মার্কেট, হযরত সংক্ষিপ্ত সময়ের জন্য কিছু প্রয়োজনীয় মার্কেটও করতে গেছেন, যেই কাজেই গেছেন মানে যে কাজটা মনে করছেন যে অনেক সমস্যা বা দেরি হইতে পারে, সেই কাজটা একদম সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে গেছে। পুরা সফরটাতে আলহামদুলিল্লাহ হযরত আল্লাহ পাকের খাস মেহরবানি ছিল মাশাআল্লাহ। আর করাচির মেহমান যারা ছিলেন মাশাআল্লাহ, এরা যে দোস্তা বা আমাদের হযরতের বয়ান করে রেকর্ডিং করতেন, সমস্ত মানে একশোর উপরে দোস্তাবাব গেছিলেন, সবাই হযরতের রুমে ঢুকতে মানে ঢোকার জায়গা ছিল না, তো ওরা ওদের কি এক সফটওয়্যার ওদের একটা রেকর্ডিংয়ের ই আছে, সাথে সাথে ওরা রেকর্ডিং করেই হোয়াটসঅ্যাপে লাইভ শুনতেন ওদের ওই দোস্তাবাবরা। এবং করাচির অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের ফিরোজ মামুন সাহেব দামাত বারাকাতুম, যিনি এক জামানাতে করাচি হযরত রহমতুল্লাহের অনেক বড় খলিফা ছিলেন, এক জামানাতে হযরতের পীর ভাইও ছিলেন মাশাআল্লাহ, এখন হযরত আলা দামাত বারাকাতুমের হাতে বায়াত। এত বড় মানুষ, এত বড় মানুষ, আমি এত সুন্দর মানুষ, তো তার মুরিদান ছিল একশোর উপরে ওখানে, একশোর উপরে মুরিদান সেখানে ছিলেন ওই হোটেলে। তো আমার রুম পাঁচ নাম্বার রুম হযরতের রুমের পাশাপাশি ছিলেন, তো ওনার দোস্ত আমার, আমি তো উর্দু আসলে এতটা ভালো বলতে পারি না, কিছু কিছু পারি আর কি, বুঝতে পারি। তো ওনার মুরিদানরা বলতেন যে ওনাদেরকে ফিরোজ মেমন সাহেব জামাতবার একদম বলছেন যে ভাই আমার শায়েখ আসছে এখানে, তোমরা এই বাংলাদেশি সাথীদের লিফটে ওঠার জন্য, একই হোটেলে যেহেতু ছিলাম, লিফটে লবিতে খানা দানায় নামাজ, নামাজের জায়গায় যে কোনো জায়গায় সর্বাঙ্গে তাদেরকে অগ্রাধিকার দিবা, তাদের জানি এক চুল পরিমাণ কষ্ট না হয়। যেখানে হজরত জামাতবার একদম যেতেন, ওনারা কীভাবে যে আসতেন, পিছনে উনি হুইল চেয়ার ব্যবহার করতেন, পায়ে ওনার সমস্যা, একবারের জন্য হজরতের সামনাসামনি না, সবাই হজরতের পিছনে, মানে পুরা কাফেলায় যখন ছিলেন জানি সবসময় হজরতের পিছনে। এবং হজরতাল্লাহ যখন জামাতবার একদম যখন মক্কা মকরমা থেকে মদিনা মোনারা গেলেন, তাদের হজরতকে বিমানে নেওয়ার ইন্তজাম করছেন তারা, মানে হজরতের কী পায়ের মোজা লাগবে, সেকেন্ডের মধ্যে কোত্থেকে নিয়ে আসলেন, মানে এটার বর্ণনা করা যায়, মানে এতটা তারা চৌকান্না ছিলেন। তো মাশাআল্লাহ করাচি সাথীদের জন্য মাশাআল্লাহ অনেক ভালো লাগছে, দোয়া করি আল্লাহ পাক যাতে আমাদেরও করাচি যাওয়ার তৌফিক দেন এবং করাচির হাবাব ধরে যদি বাংলাদেশ আসার তৌফিক দেন। সবশেষে একটা জিনিস আমার বলবো যে আমাদের হজরত আলা জামাত বাগদুম যে আসলে কত বড় মানুষ, কত বড়, এইটা আমার জীবনের আমাদের কল্পনারও বাইরে। শুধু বাংলাদেশ না, যেখানে আমি যে হোটেলে ছিলাম সে হোটেলের মালিক ম্যানেজার বলতেছিল যে ভাই আশ্চর্য লাগতেছে, পাকিস্তানের এত মানুষ কিন্তু পীর সাহেব কিন্তু বাংলাদেশের, আমাকে এটা করবে যে এরা সব পাকিস্তানি কিন্তু আমাদের পীর সাহেবের সামনে এসে দেখি তারা মাসালা একদম চুপচাপ শিশুর মতো। শুধু পাকিস্তান না, আলহামদুলিল্লাহ মদিনাবাসী মক্কাবাসী এরাও যে পরিমাণ হজরতকে মহব্বত করেন, শ্রদ্ধা করেন। তো হজরত শুধু আমাদের দেশের যে সম্পদ বা পাকিস্তানের সম্পদ, সারা পৃথিবীর এই হজরত আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। তখন আমাদের আসলে অনেক কষ্ট লাগছে যে আসলে হজরতকে আমরা কদর করতে পারি না। হজরতের মজলিসে আমাদের যেভাবে বসা দরকার, যেভাবে হজরতের বয়ান শোনা দরকার, যেভাবে হজরতের তার একশো ভাগে কিছুই আমরা করতে পারি না, হজরতের অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। তো দোয়া চাই যে আল্লাহ পাক যাতে আমাদের সবার ইসলাহ ফরমান এবং হজরতের সাথে এই তাল্লুক মৌত পর্যন্ত থাকার তৌফিক দান করেন এবং সবাইকে আল্লাহ পাক আমাদের মাফ করে দেন। ও আখেরে দোয়া না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
মানুষ মক্কা শরীফ মদিনা শরীফ তো যায়, তো মক্কা মদিনা যাওয়ার আগে কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক করে মক্কা মদিনার আদব শেখা চাই, মহব্বত অন্তরে পয়দা করা চাই, চক্ষু বানানো চাই। চক্ষু যে লোক চোখে ছানি পড়ছে, ঠিক মতো দেখে না, তো যে কোনো যেদিকেই তাকায় ফুলও ফুলের সৌন্দর্যও চোখে দেখে না, চাঁদের সৌন্দর্যও চোখে দেখে না। অনুরূপভাবে যে হারাম দুনিয়া, পাপের দুনিয়ার কারণে যাদের অন্তরের চোখে ছানি পড়ে গেছে, মক্কা মদিনায় গেলে মক্কা মদিনার নূর তাদের চোখে পড়ে না, কিছুই দেখতে পায় না। পাথরের ঘর দেখে, পাহাড় টাহাড় দেখে, বালু এবং পাথরের পাহাড় দেখতে পায়, কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফের যে আসল যে সৌন্দর্য সেটা দেখার তৌফিক হয় না। আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি যখন মক্কা শরীফ মদিনা শরীফের পাহাড় দেখছিলেন, তো এখান থেকে যখন সাউথ আফ্রিকা সফরে গেলেন, ওখানে অনেক বড় বড় পাহাড় আছে, কিন্তু সাউথ আফ্রিকার পাহাড় দিকে তিনি তখন বলতেছিলেন যে ইয়া জিবাল আল হারাম, ইয়া জিবাল আল হারাম, মেরি নজরুমে তুম হো বড়ে মোহতারাম। কোথায়? সাউথ আফ্রিকা। কিন্তু সেখানে তিনি কবিতা বলতেছেন, হে হরমের পাহাড় পর্বত, আমার নজরে তোমরা ভীষণ শ্রদ্ধেয়, আমার নজরে তোমরা অনেক শ্রদ্ধেয়, অনেক শ্রদ্ধেয়। পাহাড় তো পাহাড়ই হয়, পাহাড়ের মাথায় মানুষ চড়ে, কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফের পাহাড়ের শানই আলাদা। যেই শহরের আল্লাহ তাআলা কসম করছেন, সেই শহরের বালুর দামও অনেক বেশি, সেই শহরের কঙ্করের দামও অনেক বেশি। এই জন্য ওখানে যাওয়ার আগে আদব শেখা চাই, আদবের সঙ্গে থাকা, এক মুহূর্তের জন্য আদবের খেলাফ না হয়। এবং কোনো গুনার কাজে লিপ্ত না হয়, কারো উপর জুলুম না হয়, এগুলোর খেয়াল রাখা কর্তব্য। মুখের ভাষা সংযত রাখা অনেক কর্তব্য। হজ করতে যায় যারা, কম মানুষ এরকম আছে যারা সঠিক হজ করে আসে, ঘুরে ঘেরে আসা যাওয়ার লোকই বেশি, সহি হজ করার মতো লোকের সংখ্যা কম। যাওয়ার পথে আসার পথে বিমানের মধ্যে মেয়েরা খাবার পরিবেশন করে, বিমান বালাদে এরা সবই, এদের ভিতরে বিপুল মহিলা, তো কম বয়সী মেয়েরা খাবার নিয়ে আসে, নাস্তা নিয়ে আসে, চা নিয়ে আসে, কফি নিয়ে আসে, সব কিছু করতে থাকে। হজ করে আসছে, উমরা করে আসছে, হাজি সাহেবরা ওদের দিকে তাকায় তাকা, চা আনো, কফি দাও, নাস্তা দাও, এটা আনো, সেটা আনো। তো হজের এবং উমরার এবং কাবা এবং মদিনার যা কিছু নূর অর্জন করা হয়েছিল সব তো ওখানে শেষ হয়ে গেল। পরে খালি হাত দেশে ফিরে আসা হলো। খালি মক্কা শরীফ মদিনা শরীফ ঘুরলে কি হাজি সাহেব হয়? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। এজন্য আমাদের বুজুর্গানে দিন বলতেন যে আল্লাহর ঘর দেখার আগে ঘরওয়ালার সঙ্গে সম্পর্ক পয়দা করো। কোনো মানুষের ঘরে যাবে, হুট করে গিয়ে ঘরে উঠলে তো কোনো আরাম হবে না। ওই লোক বললো যে কে আসছে, কোত্থেকে আসছে। হ্যাঁ, আগে থেকে তার সঙ্গে সম্পর্ক ভালো হলে সে বাড়িতে গিয়ে উঠলে বাড়িওয়ালা খুশি হবে, সম্মান করবে, আপ্যায়ন করবে, সব করবে। সম্পর্ক নাই, হঠাৎ গিয়ে উঠছে, তো এখানে কি ফায়দা হবে? এজন্য আল্লাহর ঘরে যাওয়ার আগে আল্লাহর সঙ্গে খুব সম্পর্ক পয়দা করা চাই। আমার শায়খ রহমতুল্লাহ আলাইহিকে দেখছিলাম যে হযরতওয়ালা কাবা শরীফে তাওয়াফ করতেছেন। আশ্চর্য লাগতো হযরতকে দেখলে যে তিনি এই জগতে আছেন বলে মনে হইতো না, এইভাবে তাওয়াফ করতেন। ময়ুসুন্না হযরত মাওলানা শাহ আবরুল হোসেন রহমতুল্লাহ আলাইহি হজ করে আসছেন, হজের পরে করাচি আসছেন, আমি তখন করাচিতে। তা আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বললেন যে সবাই চেষ্টা করো হযরতের এক একটা নজর পাওয়ার জন্য। হযরতের চেহারাতে হারামাইন শরীফের নূরই নূর দেখতেছি আমি। হ্যাঁ, এবং বললেন যে শাহ হারদুই এখন শাহ আব্দুল কাদের দেহলভী রহমতুল্লাহ আলের ওই মাকামে আছেন যে শাহ আব্দুল কাদের দেহলভীর নজর পড়ে গেছিল এক কুকুরের উপরে। কুকুরই বিরাট সম্মান আর মর্যাদা বলা হয়ে গেছে। হযরত বললেন যে এখন আমার শায়খ সেই মাকামে আছেন, তো তোমরা ওনার এক এক নজর নেওয়ার চেষ্টা করো। দুজনেরই শান আজিম, শাহ হারদুই আসছেন হজ থেকে, তো ওনার এত মর্যাদা যে ওনার চেহারা নূরে ঝলমল করতেছে, কাবার নূরে, মদিনা শরীফের নূরে। যিনি এগুলো দেখেন আর বলেন তাহলে তার মর্তবা কি, তাই না? উনি দেখলেন কিভাবে, বুঝলেন কিভাবে? সন্তোষের প্রিয় বন্ধুরা, যদিও তিনি বলতেছেন নিজের শায়খের মর্তবা, তাতে নিজের মর্তবাও প্রকাশ পাওয়া যায়। উলাইকা আবাই ফাজিনি বিমিসতিম, এই আমাদের মহান পূর্বপুরুষ, আল্লাহ পাক তাদের অনুসরণ করার জন্য আমাদেরকে তৌফিক দান করে। দিনের হাজারো কথা আছে, কিন্তু মূল কথা এই যে আল্লাহর সঙ্গে সম্পর্ক সুন্দর রাখি, আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো রাখি, আল্লাহকে রাজি করি, আল্লাহকে খুশি করি, আল্লাহকে এক মুহূর্তের জন্য নারাজ না করি। হ্যাঁ না, দিন রাত চব্বিশ ঘন্টার একই ফিকির, একই চিন্তা, একই চেষ্টা, একই মাসগালা। মানুষের প্রত্যেকের সঙ্গে নফস আছে, নফস মানুষকে খারাপ কাজের দিকে প্ররোচিত করে। তো এক একজনে ভুল ভুল অন্যায় অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। তো এটার থেকে বাঁচার একটাই উপায় যে নফসের হারাম চাহিদার বিরুদ্ধে চলতে থাকা। কষ্ট হবে, কষ্ট স্বীকার করেই চলতে হবে। বয়স হলো, বালেগ হলো, মানুষ বালেগ হয়ে যায়। বালেগ হওয়ার সাথে সাথে তার মনের মধ্যে অবস্থার পরিবর্তন হয়, এখন সে অন্যায় কাজের দিকে আকৃষ্ট হইতে থাকে মন। এই সময় তার দায়িত্ব হয় যে অন্যায় কাজের দিকে মন ধাবিত হয় কষ্ট স্বীকার করে তার থেকে বিরত থাকা। এখানে এমন কোনো তাবিজ নেই যেটা গলায় দিয়ে দিলে আর গুনার কথা মনে হবে না, এরকম কোনো দোয়া কালাম নেই যেটা মাথার উপর শু শু করে দিলে আর গুনার দিকে তার মন ছুটবে না। এর যদি কাবা শরীফের মধ্যে 40 দিন পর্যন্ত বান্দাও রাখা হয় আর ওখান থেকে ছেড়ে দেওয়া হয়, এরপরে কি সে আর নারী বুঝবে না, সুশ্রী ছেলেদেরকে চিনবে না, এমনটা কি হবে? তাহলে তাহলে কোরআন শরীফ পুরোটা তাবিজ বানায় গলায় ঝুলিয়ে দিলে তখন আর গুনার দিকে মন যাবে না, এমন কি হবে? কোশ্চেন কালেও না। তাহলে কি উপায় কি? কোরআন শরীফ আল্লাহ পাক বাতাইছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে সকল বান্দারা আল্লাহর জন্য কষ্ট স্বীকার করে আল্লাহ পাক হেদায়েতের সব রাস্তা তার জন্য খুলে দেন। কষ্ট করা, মন চায় দেখতে দেখলাম না, মন চায় ছুঁইতে ছুঁলাম না, মন চায় গুনাহে লিপ্ত হইতে হইলাম না, অনেক কষ্ট হবে, এমনকি মনে হয় যে গায়ে জ্বর এসে গেছে, হ্যাঁ না, 104°, 105° জ্বর আসছে, এতটা কষ্ট হবে। কোনো এক দোস্ত আমাকে তার ছাত্রজীবনে লিখত যে আমার এতটা ছেলেদের প্রতি আকর্ষণ জাগে গুনাহ করার জন্য, তো পরে দেখি যে কোনো উপায় নেই, যে এক জায়গায় গিয়ে কামরার মধ্যে মাথা ধরে বসে থাকি, যে এইরকম কষ্ট করে, কষ্ট স্বীকার করে করে ফের গুনাহ থেকে বিরত থাকছে, এটাই রাস্তা। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদের সকলকে তৌফিক দান করে এবং নেক লোকদের সঙ্গে আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করতে থাকে। এই যে এইভাবে জমে বসা, এর ভিতরে অনেক ফায়দা। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন যে সকল বান্দারা যে আল্লাহর মহব্বতে একসাথে বসে, আল্লাহর মহব্বতে তাদের সকলকে মহব্বত করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কেসা আদিমুসান কথা বলেন, যে বান্দারা আপসে একসাথে বসে আল্লাহর জন্য, এখানে আর কিসের জন্য পড়ছি আমরা? আপনারা কি জন্য পড়ছেন? দুনিয়া পাওয়ার জন্য, পয়সা পাওয়ার জন্য, না চেয়ারম্যান হওয়ার জন্য? কিছুই না, সিরেফ আল্লাহর মহব্বতে। যে বান্দারা আল্লাহর মহব্বতে একসাথে বসে বা একজন আরেকজনের সাক্ষাৎ করে, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন যে তাদেরকে মহব্বত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ যাদেরকে ভালোবাসবেন, হ্যাঁ না, তা আল্লাহ পাক নিজেই তাদেরকে বড় বানাবেন, তাদেরকে নেক কাজের তৌফিক দান করবেন। এই উসিলাতে আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচার হিম্মত এবং তৌফিক এবং নূর বাড়ায় দিবেন। আল্লাহ পাক জাল্লা জালালু ও মানওয়ালু আমাদের সকলকে কবুল করেন এবং তৌফিক দান করেন। বাস ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবীজিল করিম। দেখো ভাই, সে আগামী 13ই মে শনিবার, না এই এই শনিবারের পরের শনিবার, না কালকে এক শনিবার, তার পরের শনিবার 13ই মে আমাদের জামে হাকিমতের এখানে আজীবন সদস্য সংগ্রহ সম্মেলন। এখানে পাইকারিভাবে সকাল সকলের আসার অনুমতি নেই। যে সকল সাথীরা এখানে এই আজীবন সদস্য হবে জামিয়ার খেদমতের জন্য, তো তারা এখানে আসবে ইনশাআল্লাহ তাআলা। ওই সব সাথীদেরকে দাওয়াত দিয়ে দেওয়া, বাস আল্লাহ পাক তৌফিক দান করে। কয়েক রকমের ওখানে সদস্য সংগ্রহ হবে ইনশাআল্লাহ। কেউ বার্ষিক 2000 টাকা দিল, সেও সদস্য। কেউ বার্ষিক 3000, কেউ বার্ষিক 5000, কেউ বার্ষিক 10000 টাকা। এই 4 প্রকার আছে, আর একটা আছে আনলিমিটেড, যে যত বেশি দিল এভাবে আজীবন সদস্য হয়ে গেল। আল্লাহ পাক তৌফিক দেন এবং কবুল করেন। যে সকল সাথীরা এভাবে সামর্থ্যবান তারা সেখানে অংশগ্রহণ করবেন, আর বাকি অন্যান্য সাথীদেরকে উৎসাহিত করা, নিজের বাবাকে, নিজের ভাইকে, বন্ধু বান্ধবকে, যাদের এইভাবে সহযোগিতা করার মতো সামর্থ্য আছে।
ترجمان اکابر عرب اللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر بانگلہ اردو پرتیٹی بیان بشیر جے کونو پرانتو تھے کے نیج نیج ٹچ موبائل ایر ہواٹس اپ پاور جنو جگازک کرون اے نمبر 01715818970 مفتی شہید السلام قاسمی بیان پر گروپ ایڈ ہوار جنو جے نامے اپنی پریچیتو تار پورنو ٹھیکانا ایبان جے جے پیشار شاتے اپنی جگتو آسین تا بانگلہ অথবা ইংরেজিতে হোয়াটসঅ্যাপে লিখিতভাবে উল্লেখ করুন, যাতে সর্বস্তরের পেশাজীবীদের মধ্যে দিনের এই মহান খেদমত পৌঁছে দেওয়া সম্ভব হয়। এতে কোনো সন্দেহ নেই যে বর্তমান যুগে ইসলামকে আসল রূপে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য হজরতের প্রতিটি বয়ান এক আসমানি নেয়ামত। আপনার আত্মীয় স্বজন, বন্ধুমহল এবং হিতাকাঙ্ক্ষীদের মধ্যে দিনের এই মহান খেদমত পৌঁছে দেওয়ার জন্য আপনিও একটি গ্রুপ তৈরি করতে পারেন। লাইভ বয়ান শোনার লিঙ্ক mixlr.com/khanka-bd, স্পেলিং mixlr.com/khanqah-bd, অথবা www.khankabd.com। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না। লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।